পর্ব ১৪ রাজার কোরবানি এবং বিজয়।
আল্লাহর উদ্ধারের পরিকল্পনা পরিপূর্ণ করার জন্য মাবুদ ঈসা গুনাহের কারণে আসা লজ্জা অনুভব করলেন। তিনি আমাদের জায়গায় অভিশপ্ত হলেন, তিনি আমাদের প্রাপ্য শাস্তি নিজে বহন করলেন। যেদিন আদম আল্লাহর নিয়ম ভঙ্গ করেছেন, তখনই আল্লাহ প্রকাশ করেন যে একদিন মসীহ সর্পের মাথা চূর্ণ করবেন। আল্লাহ শয়তানকে বলেছিলেন, সে তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। শয়তান সম্বন্ধে পুরনো রহস্যে ঘেরা ভাববাণী পায়ের গোড়ালিতে ছোবল মারবে হল আল্লাহর মেষশাবক যে ক্রুশের উপর লজ্জা ও ব্যথা বহন করবেন তার ভাববাণী, কারণ আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে। যারা ঈসাকে ক্রুশে দিল তারা আল্লাহর গোপন পরিকল্পনা সম্পর্কে জানত না, তাই যুগের নেতাদের মধ্যে কেউ তা বোঝেনি। যদি তা বুঝত তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশের উপর হত্যা করত না। যারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদের কাছে মসীহের সেই ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা যারা নাজাতের পথে এগিয়ে যাচ্ছি আমাদের কাছে তা আল্লাহর শক্তি। ঈসাকে দুইজন দোষী লোকের মাঝখানে ক্রুশে টাঙানো হয়েছিল। তাদের মধ্যে একজন তাকে টিটকারি দিয়ে বলল,
তুমি নাকি মসীহ, তাহলে নিজেকে ও আমাদের রক্ষা করো।
কিন্তু অন্য দোষী লোকটি তাকে বকুনি দিয়ে বলল,
তুমি কি আল্লাহকেও ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ, আমরা উচিত শাস্তি পাচ্ছি, আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি, কিন্তু এই লোকটি তো কোনো দোষ করেনি।
তারপর সে বলল, ঈসা, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। জবাবে ঈসা তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে উপস্থিত হবে। প্রথম দস্যুটি শুধুমাত্র দৈহিক কষ্ট থেকে মুক্ত হতে চেয়েছিল। সে চিন্তা করেনি যে তার স্থানে একজন রক্ষাকর্তার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় দোষী ব্যক্তিটিও ঈসাকে টিটকারি দিল, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার হৃদয় পরিবর্তিত হল। সে চাইল যেন প্রভু তাকে শয়তানের রাজত্ব থেকে উদ্ধার করেন। সে আল্লাহর রাজ্যের লোক হতে চাইল, যদি বাদশাহ তাকে চান। সন্দেহহীনভাবে ঈসা উত্তর দিলেন, আজকেই আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে উপস্থিত হবে। ওই দিন সন্ধ্যায় দোষী লোক দুজন মারা গেল, একজন দোজখে গিয়েছিল, অন্যজন জান্নাতে গিয়েছিল। কি বিষয় এই পার্থক্য তৈরি করেছিল? একজন রক্ষাকারী বাদশার উপরে ইমান রাখেনি, কিন্তু অন্যজন রেখেছে। তখন বেলা প্রায় দুপুর, ইতোমধ্যে তিন ঘন্টা হয়ে গেল ঈসা ক্রুশের উপরে আছেন। কালো মেঘে ছেয়ে গেল, দিন রাতে পরিণত হল, ভীত জনতা বিচ্ছিন্ন হয়ে গেল, এক অস্বাভাবিক নিস্তব্ধতায় পাহাড় ঢেকে গেল। তিন ঘন্টা পর ঈসা জোরে চিৎকার করে বললেন,
আল্লাহ আমার, আল্লাহ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
ক্রুশের কোরবানগাহের উপরে আল্লাহর অনন্তকালীন পুত্র বেহেস্তি আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়াবহতা অনুভব করল। এই অন্ধকারের সময়ের মধ্যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ নিলেন এবং তার পাক পুত্রের উপরে রাখলেন। ঈসা চূড়ান্ত গুনার কোরবানি হলেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত গুনাহ ঈসার উপরে দেওয়া হয়েছিল। বেহেস্তি আল্লাহ অন্যদিকে ফিরে তাকালেন, কারণ তার দৃষ্টি এত খাঁটি যে খারাপের দিকে তাকাতে পারেন না। দীর্ঘ তিন ঘন্টার জন্য গুনাহের বিরুদ্ধে আল্লাহর ক্রোধ তার নিজের পুরানো কোরবানির উপরে ঢেলে দিলেন। ঠিক যেভাবে একটি ভেড়া কোরবানগাহে কোরবানি হয়, সেভাবেই আল্লাহর মেষশাবককে বেহেস্ত ও দুনিয়ার এবং আল্লাহ ও মানুষের মধ্যে ক্রুশে রাখা হয়েছিল। অসীম একজন যথাসময়ে আমাদের জন্য নরক যন্ত্রণা ভোগ করলেন, যাতে আমাদের অনন্তকালে তা ভোগ না করতে হয়। তারপর এটি শেষ হলো। এটি জানা দরকার যে তিনি গুনাহগারদের শাস্তি গ্রহণ করেছেন যা তাদের প্রাপ্য ছিল এবং তিনি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন। ঈসা বললেন,
শেষ শেষ হয়েছে।
তারপর তিনি মাথা নিচু করে তার রূহ সমর্পণ করলেন। তখন বাইতুল মুকাদ্দাসের পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল আর ভূমিকম্প হল ও বড় বড় পাথর ফেটে গেল। শত শত বছর ধরে মেষশাবক হত হয়েছে এবং বেদিতে পোড়ানো হয়েছে। যখন ঈসা মৃত্যুবরণ করলেন, আল্লাহ তখন সেই পর্দাটি খুলে দিলেন যেখানে প্রতি বছর গুনাহকে ঢাকার জন্য রক্ত ছিটিয়ে দেয়া হতো। পর্দা ছিঁড়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা করলেন,
শেষ হয়েছে,
গুনাহের ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ হল। আমাদের মেষশাবক বিশ্বের গুনাহের জন্য তার পাক রক্ত দান করেছেন।
আমি আর গুনাহের জন্য কোনো পশুর রক্ত গ্রহণ করব না। আমার প্রিয় পুত্র সর্বশেষ কোরবানি। যত লোক তার উপরে ঈমান আনবে তাদের জন্য বেহেস্তের দরজা খোলা।
700 বছর পূর্বে নবী ঈসাইয়া লিখেছেন, আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি। আমরা আল্লাহর পথ অনুসরণ না করে নিজেদের পথে ফিরেছি। মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছিলেন।
শেষ হয়েছে।
নাসারতীয় ঈসা মারা গেছেন। শুধুমাত্র নিশ্চিত হবার জন্য একজন সৈন্য বর্ষা দিয়ে তার বুকের বাঁ পাশে আঘাত করল, তাতে রক্ত আর জল বের হয়ে আসলো। সাহাবিদের সকল আশাও মারা গিয়েছিল। তারা চিন্তা করেছিল যে রোমিওদেরকে ধ্বংস করে তিনি দুনিয়াতে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, কিন্তু তিনি যে 3 দিন পরে উঠবেন সেই ওয়াদার বিষয়টা তারা বুঝতে পারেনি। যারা ক্রুশে বিদ্ধ হয়ে মারা যায় তাদের লাশ সাধারণত শহরের বাইরে বা একটি আবর্জনায় দাফন করা হয়, কিন্তু ঈসার লাশের সাথে এমন করা হয়নি।
700 বছর পূর্বে নবী ঈসাইয়া লিখেছেন, দুষ্টুদের সাথে তাকে দাফন করা হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন।
আল্লাহর পরিকল্পনা ছিল তার পুত্র একটি সম্মানের গুহাতে দাফন হবে। সন্ধ্যা হলে পর আরিমাথিয়ার গ্রামের ইউসুফ নামের একজন ধনী লোক সেখানে আসলেন। উনি ঈসার উম্মত হয়েছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি ঈসার লাশটা চাইলেন। তখন পিলাত তাকে সেই লাশটা দিতে হুকুম দিলেন। ঈসার মৃত্যুর পূর্বে আরিমাথিয়ার ইউসুফ এবং তার বন্ধু নিকোদিম ছিলেন ঈসা মসীহের গোপন অনুসারী। তারা ধর্মীয় নেতাদের ভয়ে ভীত ছিলেন, কিন্তু ঈসাকে ক্রুশে দুঃখ ভোগ করতে দেখার পর তারা আর কোনো ভয় পেলেন না। তাই তারা ঈসার দেহ নিয়ে গোসল করালেন এবং একটি পরিষ্কার সুতির কাপড়ে 35 কেজি গন্ধরস দিয়ে জড়ালেন। এই একই ধরনের দামি সুগন্ধি পণ্ডিতেরা শিশু ঈসাকে দিয়েছিলেন। পরে তারা দেহটাকে ইউসুফের নিজের জন্য কাটা নতুন কবরে তাকে দাফন করলেন। পরে সেই কবরের মুখে বড় একটা পাথর গড়িয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। এটা ছিল একটা রাজকীয় দাফন যা একজন বাদশার জন্য করা হতো। পরের দিন সকালে ধর্মীয় নেতারা পিলাতের কাছে জমায়েত হয়ে বললেন,
হুজুর, আমাদের মনে পড়েছে, সে ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি 3 দিন পরে বেঁচে উঠব, সেজন্য হুকুম দিন যেন 3 দিন পর্যন্ত কবরটা পাহারা দেয়া হয়, না হলে তার সাহাবিরা হয়তো এসে লাশটা চুরি করে নিয়ে লোকদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরো খারাপ হবে।
তখন পিলাত তাদের বললেন, পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন। তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়ি পাহারা দেবার ব্যবস্থা করলেন। এদিকে কবরের ভিতরে ঈসার দেহে কি ঘটছিল? কিছুই না। যেদিন আদম পাপ করেছিল সেই দিন থেকে মৃত্যু মানব পরিবারে নিষ্ঠুরভাবে রাজত্ব করছে। যদি ঈসা পাপ করতেন তাহলে মৃত্যুর মাধ্যমে তার দেহ ক্ষয় হতো এবং ধীরে ধীরে ধূলিকণায় পরিণত হতো। কিন্তু 1000 বছর আগে নবী দাউদ লিখেছেন, তুমি নষ্ট হতে দেবে না তোমার ভক্তের শরীরকে। যে কোনো দিন গুনাহ করেনি তার উপর মৃত্যু এবং কবরে কোনো শক্তি নেই। ঈসাকে দাফন করার 3 দিন পর কিছু মহিলা কবরের কাছে আসলো ঈসার প্রতি তাদের সম্মান দেখানোর জন্য। হঠাৎ একটি বড় ভূমিকম্প হল। বেহেশত থেকে একজন ফেরেশতা আসলেন, কবরের পাথর একদিকে ধাক্কা দিয়ে তাতে বসলেন। সৈন্যরা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু ফেরেশতা স্ত্রী লোকদের বললেন, ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল তোমরা সেই ঈসাকেই খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমন ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো, এবং এখন তোমরা তাড়াতাড়ি গিয়ে তার সাহাবীদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন। তারা ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সাথে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার সাহাবীদের এই খবর দেবার জন্য তাদের খুঁজতে লাগলেন। এমন সময় ঈসা হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, তোমাদের শান্তি হোক। তখন স্ত্রী লোকেরা তার কাছে গিয়ে পা ধরে তাকে সেজদা করলেন। এদিকে সৈন্যরা শহরে এসে ধর্মীয় নেতাদেরকে যা ঘটেছে সে বিষয়ে বললেন। তাই নেতারা সৈন্যদের ঘুষ দিয়ে তাদের বলতে বললেন যে, তোমরা বলো আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার সাহাবীরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। কিন্তু তাদের মিথ্যা সত্যের কাছে চাপা থাকেনি, কবর শূন্য ছিল। ঈসার মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত গুনাহের ঋণ পরিশোধ করেন। কবরে যাওয়ার মাধ্যমে ঈসা মৃত্যু ও ক্ষয়ের গহ্বরে নামলেন। পুনরুত্থানের মাধ্যমে ঈসা মৃত্যুকে পরাজিত করলেন এবং এখন বলেন, ভয় করো না, আমি প্রথম এবং আমি শেষ, আমি চিরজীবন্ত, আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃত্যু ও কবরের চাবি। যারা এই সুখবর বিশ্বাস করে, মৃত্যু হল সেই দরজা যা সেই বাদশার উপস্থিতিতে খোলা হয় যিনি বলেন, কারণ আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে।